न चैतन्यं प्रभो नित्यानन्दा श्रीअद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द
आय कृष्ण पृष्ठाय हरे कृष्ण जय नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीनिति नामिने नमाचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। श्री चैतन्य चरितामृत ग्रंथ अध्ययनेर प्रारम्भे আমি আমার পরমারাধ্য গুরুদেব আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা স্মৃতি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নামহটের বিশ্বপ্রচারক মন্ত্রী ওং বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী শিল গুরু মহারাজের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহিতকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরমারাধ্য পরম গুরু পাদপদ্ম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহেতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সকলের চরণে প্রণাম নিবেদন করে সকলের অহেতুকি আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলা পঞ্চম পরিচ্ছেদের সাক্ষী গোপালের কাহিনী বিষয়বস্তুর 108 শ্লোক থেকে অধ্যয়ন করে শ্রবণ করব। হরে কৃষ্ণ। তবে সেই বিপ্রজাই নগরে কহিল শুনিয়া সকল লোক চমৎকার হইল। সেই ব্রাহ্মণ তখন নগরে গিয়ে সমস্ত লোকদের গোপালের আগমনের সংবাদ জানালেন। সেই কথা শুনে সকলে চমৎকৃত হলেন। আইল সকল লোক সাক্ষী দেখিবারে গোপাল দেখিয়া লোক দণ্ডবত করে। সমস্ত লোকেরা সাক্ষী গোপালকে দেখতে এলেন এবং গোপালকে দেখে তারা দণ্ডবত প্রণতি নিবেদন করলেন। গোপাল সৌন্দর্য দেখি লোকে আনন্দিত প্রতিমা চলিয়া আইলা শুনিয়া বিস্মিত। গোপালের সৌন্দর্য দর্শন করে সকলে আনন্দের সাগরে মগ্ন হলেন এবং তারা যখন শুনলেন যে প্রকৃতপক্ষে গোপাল হাঁটতে হাঁটতে সেখানে এসেছেন তখন তারা অত্যন্ত বিস্মিত হলেন। তবে সেই বড় বিপ্র আনন্দিত হইয়া গোপালের আগে পড়ে দণ্ডবত হইয়া। তখন সেই বড় বিপ্র মহা আনন্দে গোপালের সম্মুখে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন। সকল লোকের আগে গোপাল সাক্ষী দিল, বড় বিপ্র ছোট বিপ্রে কন্যাদান কইল। তখন সমস্ত লোকের সামনে গোপাল সাক্ষ্য দিলেন যে বড় বিপ্র ছোট বিপ্রকে কন্যাদান করেছেন। তবে সেই দুই বিপ্রে কহিল, ঈশ্বর তুমি দুই জন্মে জন্মে আমার কিঙ্কর। তারপর গোপাল সেই দুই বিপ্রকে বললেন, তোমরা দুজনে জন্ম জন্মান্তরে আমার সেবক। শ্রীল প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করলেন, বিদ্যানগরের এই দুজন ব্রাহ্মণের মতো বহু ভক্ত রয়েছেন যারা ভগবানের নিত্য সেবক, তাদের বলা হয় নিত্যসিদ্ধ। নিত্যসিদ্ধ ভগবত ভক্ত এই জড়জগতে এলেও এবং তাদের দেখতে একজন সাধারণ মানুষের মতো হলেও তারা কখনো পরমেশ্বর ভগবানকে ভুলে যান না, সেটাই হচ্ছে নিত্যসিদ্ধের লক্ষণ। দুই রকমের জীব রয়েছে, নিত্যসিদ্ধ ও নিত্যবদ্ধ। নিত্যসিদ্ধগণ কখনো পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের সম্পর্কের কথা ভুলে যান না, কিন্তু নিত্যবদ্ধগণ সর্বদাই বদ্ধ, এমনকি সৃষ্টির পূর্বেও তারা পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের সম্পর্কের কথা ভুলে গেছে। এখানে ভগবান সেই দুজন ব্রাহ্মণকে বললেন যে তারা জন্ম জন্মান্তরে তার সেবক। জন্ম জন্মান্তরে কথাটির জড়জগতের বেলায় প্রযোজ্য, কেননা চিজগতে জন্ম মৃত্যু জরা ও ব্যাধি নেই। ভগবানের নির্দেশ অনুসারে নিত্যসিদ্ধগণ একজন সাধারণ মানুষের মতো এই জড়জগতে বিরাজ করেন, কিন্তু তাদের একমাত্র কাজ হচ্ছে ভগবানের মহিমা প্রচার করা। আপাত দৃষ্টিতে এই ঘটনাকে দুজন সাধারণ মানুষের মধ্যে বিবাহ বিষয়ে ঘটনা বলে মনে হয়, কিন্তু শ্রীকৃষ্ণ সেই দুজন ব্রাহ্মণকে তার নিত্য কিঙ্কর বলে স্বীকার করেছিলেন। উভয় ব্রাহ্মণই সাধারণ মানুষের মতো এই ব্যাপারে অনেক অসুবিধা স্বীকার করেছিলেন, কিন্তু তারা ভগবানের নিত্য সেবক রূপেই সব কিছু করেছিলেন। এই জড়জগতে নিত্য সিদ্ধদের সাধারণ মানুষের মতো কর্ম করছেন বলে মনে হতে পারে, কিন্তু তারা কখনো ভুলে যান না যে তারা হচ্ছেন ভগবানের নিত্য সেবক। আর একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, বড় বিপ্র ছিলেন সম্ভ্রান্ত, বিদ্বান ও ধনী, আর ছোট বিপ্র ছিলেন ধনহীন, অবিদ্বান ও অকুলীন। কিন্তু এই সমস্ত জড়মর্যাদার সঙ্গে ভগবত ভক্তি পরায়ণ নিত্যসিদ্ধদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমাদের স্বীকার করতেই হবে যে নিত্যসিদ্ধরা নিত্যবদ্ধ, সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ ভিন্ন। শ্রী নরোত্তম দাস ঠাকুর সেই সম্বন্ধে প্রতিপন্ন করেছেন, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্যসিদ্ধ করিবানে সে যাই ব্রজেন্দ্র সুত পাস, সে যাই ব্রজেন্দ্র সুত পাস, শ্রীগৌড় মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তার হয় ব্রজ ভূমে বাস, তার হয় ব্রজ ভূমে বাস। যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গীদের নিত্যসিদ্ধ বলে জানেন, তিনি অবশ্যই চিজগতে উন্নীত হয়ে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের পার্শ্বদত্ত লাভ করেন। যিনি জানেন যে গৌড়মণ্ডল ভূমি অর্থাৎ বঙ্গভূমির যে সমস্ত স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু বিরাজ করেছিলেন, সেই স্থান সকল চিন্তামণির দ্বারা রচিত। তিনি গোলক বৃন্দাবনে বাস করার মহাসৌভাগ্য অর্জন করেন। বৃন্দাবনবাসী এবং গৌড়মণ্ডল ভূমিবাসী বা শ্রীধাম মায়াপুরবাসীদের মধ্যে কোনোই পার্থক্য নেই। দুহার সত্যে তুষ্ট হইলাও দুহে মাগ বর, দুই বিপ্র বর মাগে আনন্দ অন্তর। ভগবান বললেন, তোমাদের দুজনের সত্য সত্যবাদিত্যায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, তোমরা এখন আমার নিকট বর প্রার্থনা করো। তখন সেই দুজন ব্রাহ্মণ অন্তরে আনন্দিত হয়ে বর প্রার্থনা করলেন, যদি বর দিবে তবে রহ এই স্থানে, কিঙ্করে রে দয়া তব সর্বলোকে জানে। ব্রাহ্মণেরা বললেন, আপনি যদি আমাদের বর দিতে চান তাহলে আমরা এই বর প্রার্থনা করব যে আপনি এখানেই থাকুন, যাতে সারা পৃথিবীর মানুষ জানতে পারে যে আপনার সেবকের প্রতি আপনার কত দয়া। গোপাল রহিলা দুহে করেন সেবন, দেখিতে আইলা সব দেশের লোকজন। গোপালদেব সেখানে রইলেন এবং তখন সেই দুজন ব্রাহ্মণ তার সেবা করতে লাগলেন। এই ঘটনার কথা শুনে বিভিন্ন দেশের লোকেরা শ্রী গোপালদেবকে দর্শন করার জন্য সেখানে আসতে লাগলেন। সেদেশের রাজা আইল আশ্চর্য শুনিয়া, পরম সন্তোষ পাইল গোপালে দেখিয়া। সেই আশ্চর্য ঘটনার কথা শুনে সেই দেশের রাজা গোপালকে দর্শন করতে এলেন এবং গোপালকে দর্শন করে পরম আনন্দিত হলেন। মন্দির করিয়া রাজা সেবা চালাইল, সাক্ষী গোপাল বলি তাঁর নাম খ্যাতি হইল। গোপালের জন্য রাজা একটি খুব সুন্দর মন্দির নির্মাণ করে দিলেন এবং গোপালের নিয়মিত সেবার ব্যবস্থাও করলেন। সেই থেকে গোপালদের সাক্ষী গোপাল নামে বিখ্যাত হলেন। এই মতো বিদ্যানগরে সাক্ষী গোপাল, সেবা অঙ্গীকার করি আছেন চিরকাল। এভাবে বহুকাল ধরে সাক্ষী গোপাল বিদ্যানগরে সেবা গ্রহণ করে বিরাজ করছেন। প্রভুপাদ উল্লেখ করেছেন, দক্ষিণ ভারতের ত্রৈলঙ্গ দেশের গোদাবরী নদীর তীরে বিদ্যানগর অবস্থিত। গোদাবরী যেখানে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে সেই স্থানকে বলা হয় কোটদেশ। এই কোটদেশ উড়িষ্যা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এবং সেই প্রদেশের রাজধানী ছিল বিদ্যানগর। পূর্বে এই শহরটি গোদাবরী নদীর দক্ষিণ তীরে অবস্থিত ছিল। উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেব সেই দেশ নিজাধিকারে আনয়ন করে প্রাদেশিক শাসনকর্তার দ্বারা রাজ্য শাসন করতেন। বর্তমান গোদাবরীর উত্তর তটস্থিত রাজমহেন্দ্রী থেকে বিদ্যানগর 20-25 মাইল পূর্ব দক্ষিণ পারে অবস্থিত। মহারাজ প্রতাপ রুদ্রের সময় শ্রী রামানন্দ রায় সেখানকার শাসনকর্তা ছিলেন। ভিজিয়ানগর, ভজিয়ানা গ্রাম বা বিজয়নগর বিদ্যানগর নয়। উৎকলের রাজা পুরুষোত্তম দেব নাম, সেই দেশ যিনি নীল করিয়া সংগ্রাম। উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেব যুদ্ধে এই দেশ জয় করে নেন। সেই রাজা যিনি নীল তার সিংহাসন, মাণিক্য সিংহাসন নাম অনেক রতন। মহারাজ পুরুষোত্তম দেব বিদ্যানগরের রাজাকে পরাজিত করে তার সিংহাসন জয় করে নিলেন। সেই সিংহাসনের নাম ছিল মাণিক্য সিংহাসন এবং তা বহু মণিমাণিক্যে ভূষিত ছিল। পুরুষোত্তম দেব সেই বড় ভক্ত আর্য, গোপাল চরণে মাগে চল মোর রাজ্য। মহারাজ পুরুষোত্তম দেব ছিলেন একজন মহান ভগবত ভক্ত এবং আর্য সভ্যতার কর্ণধার। তিনি গোপালের চরণে প্রার্থনা করে বললেন, দয়া করে তুমি আমার রাজ্যে চলো। তার ভক্তি বসে গোপাল তারে আজ্ঞা দিল, গোপাল লইয়া সহ কটকে আইল। তার ভক্তিতে বশীভূত হয়ে গোপাল দেব তার সেই প্রার্থনায় রাজি হলেন। মহারাজ পুরুষোত্তম দেব তখন তাকে কটকে নিয়ে এলেন। জগন্নাথে আনি দিল মাণিক্য সিংহাসন, কটকে গোপাল সেবা করিল স্থাপন। মহারাজ পুরুষোত্তম দেব সেই মাণিক্য সিংহাসনটি নীলাচলে জগন্নাথ দেবকে উপহার দিয়েছিলেন আর কটকে গোপাল দেবকে স্থাপন করে তার নিয়মিত সেবার ব্যবস্থা করেছিলেন। তাহার মহিষী আইলা গোপাল দর্শনে, ভক্তি করি বহু অলঙ্কার কৈল সমর্পণে। কটক কে শ্রী গোপাল দেবকে প্রতিষ্ঠা করা হলো। মহারাজ পুরুষোত্তম দেবের মহিষী তখন তাকে দর্শন করতে আসেন এবং ভক্তি সহকারে তাকে বহু অলঙ্কার সমর্পণ করেন। তাহার নাশাতে বহু মূল্য মুক্তা হয়, তাহা দিতে ইচ্ছা হইল মনেতে চিন্তয়। মহিষীর নাকে একটি অত্যন্ত মূল্যবান মুক্তা ছিল এবং তিনি সেই মুক্তাটি গোপালকে দিতে ইচ্ছা করে মনে মনে চিন্তা করতে লাগলেন। ঠাকুরের নাশাতে যদি ছিদ্র থাকিত তবে এই দাসী মুক্তা নাশাই পরাইত। শ্রীবিগ্রহের নাকে যদি ছিদ্র থাকত তাহলে তার এই দাসী তার নাকে এই মুক্তাটি পরাতে পারত। এত চিন্তি নমস্করি গেলা স্বভবনে, রাত্রি শেষে গোপাল তারে কহে ন স্বপনে। এই কথা চিন্তা করে গোপালকে প্রণতি নিবেদন করে তিনি রাজপ্রাসাদে ফিরে গেলেন। সেই রাত্রে গোপাল তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, বাল্যকালে মাতা মোর নাশা ছিদ্র করি, মুক্তা পরাইয়া ছিল বহু যত্ন করি। বাল্যকালে আমার মা আমার নাকে ছিদ্র করে বহু যত্নে মুক্তা পরিয়েছিল, সেই ছিদ্র অদ্যাপিহ আছয়ে নাশাতে, সেই মুক্তা পরাহ যাহা চাহিয়াছ দিতে। সেই ছিদ্র এখনো আমার নাকে রয়েছে, সুতরাং যে মুক্তা তুমি আমাকে পরাতে বাসনা করেছ তা তুমি আমার নাকে পরাতে পারো। স্বপ্নে দেখি সেই রানী রাজাকে কহিল, রাজা সহ মুক্তা লইয়া মন্দিরে আইল। স্বপ্ন দেখে নারী রাজাকে, সরি, স্বপ্ন দেখে রানী রাজাকে গিয়ে সেই কথা বললেন। তারপরে রাজা ও রানী উভয়েই মুক্তা নিয়ে মন্দিরে গেলেন। পরাইল মুক্তা নাশায় ছিদ্র দেখিয়া মহামহোৎসব কইল আনন্দিত হইয়া। শ্রীবিগ্রহের নাকে ছিদ্র দেখে তারা সেই মুক্তা পরালেন এবং মহা আনন্দে এক মহামহোৎসবের আয়োজন করলেন। সেই হইতে গোপালের কটকেতে স্থিতি, এই লাগি সাক্ষী গোপাল নাম হইল খ্যাতি। সেই থেকে গোপাল কটকে রইলেন এবং সাক্ষী গোপাল নামে বিখ্যাত হলেন। নিত্যানন্দ মুখে শুনি গোপাল চরিত, তুষ্ট হইলা মহাপ্রভু স্বভক্তি সহিত, স্বভক্ত সহিত, তুষ্ট হইলা মহাপ্রভু স্বভক্ত সহিত। এভাবেই শ্রীচৈতন্য মহাপ্রভু গোপাল দেবের লীলা কথা শুনলেন এবং তিনি তা এবং তিনি ও তাঁর সঙ্গী ভক্তবৃন্দ উভয়েই খুবই আনন্দ লাভ করলেন। গোপালেরও আগে সবে, গোপালেরও আগে যবে প্রভুর হয় স্থিতি, ভক্তগণে দেখে যেন দুহে এক মূর্তি। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন শ্রী গোপাল বিগ্রহের সম্মুখে বসেছিলেন তখন সমস্ত ভক্তরা তাদের দুজনের একই মূর্তি দেখতে পেলেন। দুহে এক বর্ণ দুহে প্রকাণ্ড শরীর, দুহে রক্তাম্বর দুহার স্বভাব গম্ভীর। তাদের দুজনের এই গায়ের রং এক, শরীর প্রকাণ্ড, পরিধানে গৌরীক বসন এবং দুজনের এই স্বভাব অত্যন্ত গম্ভীর। মহা তেজময় দুহে কমল নয়ন, দুহার ভাবা বেশ দুহে চন্দ্রবদন। ভক্তেরা দেখলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু ও গোপাল দেব উভয়ই মহা তেজময়, উভয়ের নয়ন কমলের মতো, উভয়ই ভাবাবিষ্ট এবং উভয়ই শ্রীমুখ পূর্ণচন্দ্রের মতো। দোহা দেখি নিত্যানন্দ প্রভু মহারঙ্গে, ঠারাঠরি করিহা সে ভক্তগণ সঙ্গে। নিত্যানন্দ প্রভু যখন শ্রী গোপাল বিগ্রহ শ্রীচৈতন্য মহাপ্রভুকে এভাবেই দেখলেন তখন তিনি ভক্তদের সঙ্গে তা নিয়ে ঠারাঠারি করে ঠারাঠারি করতে লাগলেন এবং সমস্ত ভক্তরা তখন হাসতে লাগলেন। এই মতো মহারঙ্গে সে রাত্রি বঞ্চিলা, এই মতো মহারঙ্গে সে রাত্রি বঞ্চিয়া, প্রভাতে চলিলা মঙ্গল আরতি দেখিয়া। এভাবেই মহারঙ্গে সেখানে সেই রাত্রিটি কাটিয়ে সকালবেলা মঙ্গলা আরতি দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু ও তার ভক্তরা যাত্রা করলেন। ভুবনেশ্বর পথে যাইছে কৈল দর্শন, বিস্তারি বনিয়াছেন দাস বৃন্দাবন। ভুবনেশ্বর যাওয়ার পথে শ্রীচৈতন্য মহাপ্রভু যে যে স্থান দর্শন করেছিলেন তা বিস্তারিতভাবে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর শ্রীচৈতন্য ভাগবত গ্রন্থে বর্ণনা করেছেন। তাৎপর্য, শ্রীচৈতন্য ভাগবত গ্রন্থেও অন্তঃখণ্ডে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর শ্রীচৈতন্য মহাপ্রভুর কটক থেকে রাজপথে বের হয়ে বালিহস্তা বা বালকাটি চটি হয়ে ভুবনেশ্বর যাওয়ার বর্ণনা করেছেন। তিনি ভুবনেশ্বর শিবমন্দির দর্শন করেন, তিনি ভুবনেশ্বরে শিবমন্দির দর্শন করেন। বালকাটি চটি থেকে ভুবনেশ্বরের মন্দির 5-6 মাইল দূরত্বে অবস্থিত। স্কন্ধপুরাণে শিবের একাম্র কানন লাভের আখ্যায়িকা বর্ণিত আছে। কাশীরাজ নামে একজন রাজা পূজা করে শিবকে সন্তুষ্ট করে কৃষ্ণের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হন। কাশীরাজের পূজায় সন্তুষ্ট হয়ে শিব কৃষ্ণের বিরুদ্ধে তার যুদ্ধে তাঁরকে সহায়তা করতে সম্মত হন। শিবের আর এক নাম আশুতোষ, অর্থাৎ তিনি অল্পেই সন্তুষ্ট হয়ে ভক্তকে বরদান করেন, তাই শিব পূজার প্রতি মানুষ এত আসক্ত। কিন্তু শিবের সাহায্য পাওয়া সত্ত্বেও সেই যুদ্ধে কাশীরাজ কেবল পরাজিতই হননি, তিনি নিহতও হন। এভাবেই শিবের পাশুপথ অস্ত্র ব্যর্থ হয় এবং কৃষ্ণ কাশী দগ্ধ করেন। পরে কাশীরাজের পক্ষ অবলম্বন করে তার প্রভুর বিরুদ্ধে যুদ্ধ করার অপরাধ অবগত হয়ে শিব শ্রীকৃষ্ণের নিকট ক্ষমা প্রার্থনা করেন। তখন তিনি আশীর্বাদ স্বরূপ শ্রীকৃষ্ণের কাছ থেকে এই একাম্র কানন নামক একটি স্থান প্রাপ্ত হন। পরবর্তীকালে এখানে কেশরী বংশীয় রাজারা রাজধানী স্থাপন করে কয়েক শতাব্দী উৎকল দেশে রাজত্ব করেন। কমলপুরে আসি ভার্গী নদী স্নান কইল, নিত্যানন্দ হাতে প্রভু দণ্ড ধরিল। শ্রীচৈতন্য মহাপ্রভু কমলপুরে এসে ভার্গবী নদীতে স্নান করলেন এবং তখন তিনি নিত্যানন্দ প্রভুর হাতে তার সন্ন্যাস দণ্ডটি অর্পণ করলেন। শ্রীচৈতন্য ভাগবতে অন্তখণ্ডে দ্বিতীয় অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে শ্রীচৈতন্য মহাপ্রভু ভুবনেশ্বরে গুপ্ত কাশী নামক শিব মন্দির দর্শন করেন। এখানে শিব সমস্ত তীর্থের জল বিন্দু বিন্দু করে এনে বিন্দু সরোবরের নাম সরোবর সৃষ্টি করেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু এই সরোবরে স্নান করে দেবাদিদেব মহাদেবকে ধন্য করেছিলেন। মানুষ এখনও পুণ্য অর্জনের জন্য এই সরোবরে স্নান করতে যায়। প্রকৃতপক্ষে জাগতিক বিচারেও এই সরোবরে স্নান করা অত্যন্ত স্বাস্থ্যকর। এই সরোবরের স্নান এবং এই সরোবরের জল পান করলে যে কোনো পেটের রোগ সেরে যায়। নিয়মিতভাবে এই সরোবরের স্নান করলে অবশ্যই অজীর্ণ রোগ সেরে যায়। শ্রীচৈতন্য মহাপ্রভু এই ভার্গী নদীর জলে স্নান করলেন, এর বর্তমান নাম হয় দণ্ডভাঙ্গা নদী। এই নদীটি জগন্নাথপুরীর 6 মাইল উত্তরে অবস্থিত। এই নদীটির এই নাম হওয়ার কারণ নিম্নে বর্ণিত হয়েছে। কপোতেশ্বর দেখিতে গেলা ভক্তগণ সঙ্গে, এথা নিত্যানন্দ প্রভু কইল দণ্ড ভঙ্গে। তিন খণ্ড করি দণ্ড দিল ভাসাইয়া, ভঙ্গ সঙ্গে আইলা প্রভু মহেশ দেখিয়া। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন শ্রীমন নিত্যানন্দ প্রভুকে তার সন্ন্যাস দণ্ড দিয়ে কপোতেশ্বরে শিব মন্দিরে যান, তখন নিত্যানন্দ প্রভু তার দণ্ডটি 3 খণ্ড করে ভার্গী নদীর জলে ভাসিয়ে দেন। তাই পরবর্তীকালে এই নদীটির নাম হয় দণ্ডভাঙ্গা নদী। তাৎপর্য, শ্রীচৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস দণ্ডের রহস্য শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বিশ্লেষণ করেছেন। শ্রীচৈতন্য মহাপ্রভু একজন মায়াবাদী সন্ন্যাসীর কাছ থেকে একদণ্ড সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তাই শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুপস্থিতির সুযোগ পেয়ে শ্রীমন নিত্যানন্দ প্রভু সেই দণ্ড 3 খণ্ড করে ভেঙ্গে ভার্গী নদীতে ফেলে দেন এবং পরবর্তীকালে নদীটি দণ্ডভাঙ্গা নদী নামে পরিচিত হয়। সন্ন্যাস আশ্রমে 4টি অবস্থা রয়েছে, কুটিচক, বহুদক, হংস এবং পরমহংস। কুটিচক এবং বহুদক অবস্থাতেই সন্ন্যাস দণ্ড বহন করতে হয়, কিন্তু পরিভ্রমণ ও ভগবত ভক্তি প্রচারের পরমহংস ও পরম প্রচারের পর হংস ও পরমহংস স্তরে দণ্ড ত্যাগ করা বিধেয়। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, তাই বলা হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ নহে অন্য। অতএব নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর পরমহংস স্তরে উন্নীত হওয়ার অপেক্ষা করেননি। তিনি বিবেচনা করেছিলেন যে পরমেশ্বর ভগবান স্বাভাবিকভাবেই পরমহংস স্তরে অধিষ্ঠিত, তাই তাঁর দণ্ড বহন করার কোনো প্রয়োজন নেই। এভাবেই বিবেচনা করে শ্রীমন নিত্যানন্দ প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভু সন্ন্যাস দণ্ড তিন খণ্ড করে ভেঙে নদী জলে ফেলে দিয়েছিলেন। জগন্নাথের দেউল দেখি আবিষ্ট হইলা, দণ্ডবত করি প্রেমে নাচিতে লাগিলা। দূর থেকে জগন্নাথ দেবের মন্দির দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হলেন। মন্দিরের উদ্দেশ্যে দণ্ডবত প্রণতি নিবেদন করে তিনি ভগবত প্রেমে আবিষ্ট হয়ে নাচতে লাগলেন। দেউল শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের মন্দির। জগন্নাথপুরীর বর্তমান মন্দিরটি নির্মাণ করেন মহারাজ অনঙ্গ ভীম। ঐতিহাসিকেরা বলেন এই মন্দিরটি নির্মিত হয়েছিল কম করে 2000 বছর আগে। শ্রীচৈতন্য মহাপ্রভুর সময় মন্দিরকে বেষ্টন করে রয়েছে যে উপল ভোগের মন্দির, ভোগরঞ্জন খণ্ড এবং বাইরের উচ্চ চত্বর, সে সমস্ত তখনও নির্মিত হয়নি। ভক্তগণ আবিষ্ট হইয়া সবে নাচে গায়, প্রেমাবেশে প্রভু সঙ্গে রাজমার্গে যায়। প্রেমাবিষ্ট হয়ে ভক্তরাও তখন নাচ গান করতে লাগলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে রাজপথ দিয়ে চলতে লাগলেন। হাসে কান্দে নাচে প্রভু হুঙ্কার গর্জন, তিন ক্রুশ পথ হইল সহস্র যোজন। প্রেমাবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু কখনো হাসছিলেন, কখনো কাঁদছিলেন, কখনো নাচছিলেন এবং কখনো হুঙ্কার গর্জন করছিলেন। যদিও মন্দিরের দূরত্ব ছিল কেবল 6 মাইল, কিন্তু তার কাছে তা যেন সহস্র যোজন বলে মনে হয়েছিল। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন ভাবাবিষ্ট ছিলেন তখন তার কাছে 1 নিমেষের 1 যুগ বলে মনে হয়েছিল। দূর থেকে জগন্নাথ মন্দিরের চূড়া দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু ভগবত প্রেমে এমনই বিহ্বল হয়ে পড়েছিলেন যে তার কাছে তখন 6 মাইল পথ হাজার হাজার যোজন বলে মনে হয়েছিল। চলিতে চলিতে প্রভু আইলা 18 নালা, তাহা আসি প্রভু কিছু বাজ্য প্রকাশিলাম। এভাবে চলতে চলতে শ্রীচৈতন্য মহাপ্রভু 18 নালা নামক স্থানে এসে উপস্থিত হলেন। সেখানে তিনি একটু বাজ্য চেতনা প্রকাশ করলেন। পুরী নগরের প্রবেশ করার যে সেতু আছে তার নাম 18 নালা, তাতে 18টি খিলান আছে। নিত্যানন্দে কহে প্রভু দেহ মর দণ্ড, নিত্যানন্দ বলে দণ্ড হইল 3 খণ্ড। বাজ্যে চেতনা লাভ করে শ্রীচৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন দয়া করে এখন আমার দণ্ডটি ফিরিয়ে দাও। নিত্যানন্দ প্রভু তখন উত্তর দিলেন সেই দণ্ডটি 3 খণ্ডে পরিণত হয়েছে। প্রেমাবেশে পড়িলা তুমি তোমারে ধরিনু, তোমা সহ সেই দণ্ড উপরে পড়িনু। নিত্যানন্দ প্রভু তখন বললেন প্রেমাবেশে তুমি যখন পড়ে যাচ্ছিলে তখন আমি তোমাকে ধরেছিলাম এবং আমরা দুজনেই সেই দণ্ডের উপরে পড়েছিলাম। দুই জনার ভরে দণ্ড খণ্ড খণ্ড হইল, সেই খণ্ড কাহা পড়িল কিছুই না জানিল। আমাদের দুজনার ভারে দণ্ড খণ্ড খণ্ড হয়ে গেছে, সেই খণ্ডগুলি যে কোথায় পড়েছে তা আমি কিছুই জানি না। মোর অপরাধে তোমার দণ্ড হইল খণ্ড, যে উচিত হয় মোর কর তার দণ্ড। আমার অপরাধে তোমার দণ্ড খণ্ড খণ্ড হলো, এখন আমাকে সেই অপরাধের জন্য তুমি যা দণ্ড দিতে চাও দিতে পারো। শুনি কিছু মহাপ্রভু দুঃখ প্রকাশিলা, ঈশ্বত ক্রোধ করি কিছু কহিতে লাগিলা। সেই কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু একটু দুঃখিত হলেন এবং ঈশ্বত ক্রোধ প্রকাশ করে তিনি বলতে লাগলেন, প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন। শ্রীমন নিত্যানন্দ প্রভু বিবেচনা করেছিলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু সন্ন্যাস দণ্ড বহন করার কোনো প্রয়োজন নেই, তাই তিনি সেই দণ্ড ভেঙে ফেলে দিয়েছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন একটু ক্রোধ প্রকাশ করেছিলেন, কেন না তিনি সমস্ত সন্ন্যাসীদের শিক্ষা দিতে চেয়েছিলেন যে পরমহংস স্তরে উন্নীত হওয়ার আগে তাদের দণ্ড ত্যাগ না করাই উচিত। এই ধরনের কার্যকলাপের ফলে শাস্ত্রবিধির শৈথিল্য হতে পারে বলে মনে করে শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং দণ্ড বহন করতে চেয়েছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু সেটি ভেঙে দিয়ে ফেলেছিলেন, তাই শ্রীচৈতন্য মহাপ্রভু একটু ক্রোধ প্রকাশ করেছিলেন। ভগবদ্গীতায় তৃতীয় অধ্যায়ে 21 নম্বর শ্লোকে বলা হয়েছে, যত যত আচরতি শ্রেষ্ঠস্তত্ত্বে এবে ইতরু জনহা, মহৎ ব্যক্তিরা যেভাবে আচরণ করে থাকেন অন্য সকলে সেভাবেই তাদের অনুসরণ করেন। পরমাংশদের অনুকরণকারী অনভিজ্ঞ কনিষ্ঠ অধিকারী ভক্তদের রক্ষা করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু বৈদিক বিধি কঠোরভাবে অনুসরণ করতে চেয়েছিলেন। নীলাচলে আনি মোর সবে হিত কইলা, সবে দণ্ড ধন ছিল তাহা না রাখিলাম। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, আমাকে নীলাচলে নিয়ে এসে তোমরা আমার অনেক উপকার করেছ, কিন্তু আমার একমাত্র সম্পদ ছিল আমার সন্ন্যাস দণ্ডটি, কিন্তু তোমরা সেটিও রাখতে দিলে না। তুমি সব আগে যাহ ঈশ্বর দেখিতে, কিবা আমি আগে যাই না যাব সহিতে। শ্রীজগন্নাথ দেবকে দেখতে হয় তোমরা আগে যাও, নয়তো আমি আগে যাব, কারণ আমি তোমাদের সঙ্গে যেতে চাই না। মুকুন্দ দত্ত কহে, প্রভু তুমি যাহ আগে, আমি সব পাছে যাব না যাব তোমার সঙ্গে। তখন মুকুন্দ দত্ত শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন, প্রভু তুমি আমাদের আগে যাও এবং আমরা তোমার পিছনে পিছনে যাব, আমরা তোমার সঙ্গে যাব না। এত শুনি প্রভু আগে চলিলা শীঘ্র গতি, বুঝিতে না পারে কেহ কহে বুঝিতে না পারে কেহ দুই প্রভুর মতি। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন অত্যন্ত দ্রুত গতিতে ভক্তদের আগে আগে চলতে লাগলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু এবং শ্রীমন নিত্যানন্দ প্রভু এই দুই প্রভুর মতিগতি কেউ বুঝতে পারে না। এহ কেনে দণ্ড ভাঙ্গে তেহ কেনে ভাঙ্গায়, ভাঙ্গাইয়া ক্রোধে তেহ ইহাকে দোষায়। ভক্তরা বুঝতে পারলেন না নিত্যানন্দ প্রভু কেন দণ্ড ভাঙলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুই বা কেন তাকে দণ্ড ভাঙতে দিলেন, আবার সেই দণ্ড ভাঙ্গার জন্য ক্রোধ হয়ে কেন তাকে দোষ দিলেন। দণ্ডভঙ্গ লীলা এই পরম গম্ভীর, সেই বুঝে দুহার পদে যার ভক্তি ধীর। এই দণ্ডভঙ্গ লীলা অত্যন্ত গম্ভীর, এই দুই প্রভুর শ্রীপাদ পদ্মে যিনি ঐকান্তিকী ভক্তি সম্পন্ন তিনি এই লীলা হৃদঙ্গম করতে পারেন। প্রভুপাদ বলেছেন তাৎপর্যের মধ্যে, শ্রীচৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভু তত্ত্ব যিনি যথার্থভাবে যথাযথভাবে হৃদঙ্গম করতে পারছেন তিনি প্রভুদ্বয়ের স্বরূপ এবং দণ্ডভঙ্গ লীলার তাৎপর্য বুঝতে পারেন। পূর্ববর্তী আচার্যেরা সর্বতভাবে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হওয়ায় অনুপ্রেরণায় সমস্ত জড় আসক্তি পরিত্যাগ করে দণ্ড গ্রহণ করেছিলেন, যার মর্মার্থ হচ্ছে শরীর মন ও বাক্য সর্বতভাবে ভগবানের সেবায় নিযুক্ত করা। শ্রীচৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রমের এই বিধি স্বীকার করেছিলেন, সেটি স্পষ্টভাবে বোঝা যায়, কিন্তু পরমহংস স্তরে সন্ন্যাস দণ্ড বহন করার প্রয়োজন থাকে না। এবং শ্রীচৈতন্য মহাপ্রভু অবশ্যই পরমহংস স্তরে ছিলেন, কিন্তু তা সত্ত্বেও জীবনের শেষ ভাগে সকলেরই যে সন্ন্যাস গ্রহণ করে ভগবানের সেবায় নিযুক্ত হওয়া কর্তব্য, সেই উদ্দেশ্য দেওয়ার জন্য এমনকি পরমহংস চূড়ামণি শ্রীচৈতন্য মহাপ্রভু এবং তার অন্তরঙ্গ ভক্তরা অবিচলিতভাবে বিধিনিষেধ অনুসরণ করেন। প্রকৃতপক্ষে সেটি ছিল তাঁর উদ্দেশ্য। তার নিত্য সেবক শ্রী নিত্যানন্দ প্রভু জানতেন যে শ্রীচৈতন্য মহাপ্রভুর দণ্ড গ্রহণ করা কোনো প্রয়োজন নেই এবং শ্রীচৈতন্য মহাপ্রভু যে সমস্ত বিধিনিষেধের অতীত তা তারা সারা জগৎ কাছে ঘোষণা করার জন্য তিনি তার সন্ন্যাসদণ্ড তিন খণ্ডে ভেঙে ফেললেন। তা সারা জগতের কাছে ঘোষণা করার জন্য তিনি তার সন্ন্যাসদণ্ড তিন খণ্ডে ভেঙে ফেললেন। এভাবেই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই দণ্ডভঙ্গ লীলার বিশ্লেষণ করেছেন। ব্রাহ্মণ্য দেব গোপালের মহিমা এই ধন্য, নিত্যানন্দ বক্তা যার শ্রোতা শ্রী চৈতন্য। ব্রাহ্মণদের প্রতি অত্যন্ত কৃপা পরবশ গোপালের এই মহিমা ধন্য, শ্রীমন নিত্যানন্দ প্রভু হচ্ছেন তার বক্তা এবং শ্রোতা হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রীপ্রভুপাদ উল্লেখ করলেন সাক্ষী গোপালের এই কাহিনীটিতে চারটি নির্দেশ রয়েছে। এক নম্বর হচ্ছে শ্রী গোপাল মূর্তি নিত্য সচিদানন্দ বিগ্রহ। দুই নম্বর, ভগবানের শ্রীবিগ্রহ জড়ের লৌকিক বিধি অতিক্রম করে সর্বদা সত্যের মর্যাদা স্থাপন করেন। তিন হচ্ছে ব্রাহ্মণ হওয়ার ফলে চিন্ময়স্তরে অধিষ্ঠিত হওয়া যায়, কিন্তু ব্রাহ্মণের কর্তব্য গভীর নিষ্ঠা সহকারে সত্যে অধিষ্ঠিত হওয়া এবং ব্রাহ্মণোচিত আচরণ করা। চার, ব্রহ্মণ্যদেব হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং, যাকে নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম, এই মন্ত্রে আরাধনা করা হয়। এর থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণের আশ্রিত ভক্ত স্বাভাবিকভাবে ব্রাহ্মণ স্তরে অধিষ্ঠিত এবং এই ধরনের ব্রাহ্মণ কখনো মায়ার দ্বারা আচ্ছন্ন নন, এটি বাস্তব সত্য। শ্রদ্ধাযুক্ত হইয়া ইহা শুনে যেই জন, অচিরে মিলি মিলয়ে তারে গোপাল চরণ, অচিরে মিলয়ে তারে গোপাল চরণ। শ্রদ্ধাযুক্ত হয়ে যিনি সাক্ষী গোপালের এই কাহিনী শ্রবণ করেন, অচিরেই তিনি শ্রী গোপালের শ্রীপাদ পদ্ম লাভ করেন। শ্রীরূপ রঘুনাথ পদে জারয়াস, শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শিলরূপ গোস্বামী ও শ্রী রঘুনাথ দাস গোস্বামীর পাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি সাক্ষী গোপালের কাহিনী বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার পঞ্চম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। 161 নম্বর পর্যন্ত।